الله لا الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل من قبل هدى للناس وأنزل الفرقان إن الذين كفروا بآيات لهم عذاب شديد والله عزيز ذو انتقام إن الذين كفروا والله عزيز ذو انتقام صدق الله العلي العظيم.
بسم الله الرحمن الرحيم. الف لام ميم. আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতোপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী, দণ্ডদাতা। সাদাকাল্লাহুল আলিয়্যুল আজিম। শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তারা জানেন আমরা বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের স্বার্থে এবং সমগ্র মানবজাতির কল্যাণে আমাদের অবস্থান সবসময় ন্যায়ের পক্ষে। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। কিন্তু সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নয়নে রেডিওর কাঠাময় পরিবর্তনের পাশাপাশি আমাদের সম্প্রচারেও পরিবর্তন এসেছে। আমাদের এই অনুষ্ঠানে সরাসরি বিশ্ব সংবাদ কিংবা সংবাদ বিশ্লেষণ আর থাকছে না, থাকছে অন্যান্য অনুষ্ঠানমালা। কাজেই বিশ্বের খবরাখবর এবং বিশ্লেষণ জানার জন্য আমাদের ওয়েবসাইটের পাশাপাশি রেডিও তেহরানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজর রাখতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন firsttoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক facebook.com/iranradiobn। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবার লিঙ্ক t.me/firsttodaybn। ইনস্টাগ্রামে যুক্ত হন এই ঠিকানায় instagram.com/iranradiobn1। ইউটিউবের লিঙ্ক youtube.com/@iranradiobn। ইরান রেডিওর সরাসরি লিঙ্ক iranradio.ir/bn। আমাদের ফেসবুক পেজ facebook.com/farstoday। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই ইমেইলে radiotehran1982@gmail.com। তো শ্রোতা বন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠান মালায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি।
নারী মানব ফুল।
শ্রোতা ভাই ও বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। নারী মানব ফুল শীর্ষক সমাজ ও পরিবারে নারীর আদর্শ ভূমিকা বিষয়ক ধারাবাহিক আলোচনার 27তম পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। এ পর্ব উপস্থাপনায় রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি রেজওয়ান হোসেন। দাসত্বের যুগ আজও শেষ হয়নি। কথিত এই আধুনিক যুগেও পাচার হচ্ছে নারী ও কন্যা। মানুষ পাচার করে তাদেরকে দাস বা যৌন দাসী হিসেবে ব্যবহার করা হচ্ছে। 2018 সালের ডিসেম্বরে প্রকাশিত জাতিসংঘের এক হিসেব অনুযায়ী পাচার হয়ে যাওয়া মানুষদের 4/3 নারী ও কন্যা। লজ্জাজনক বাস্তবতা হল এটা ইউরোপ ও আমেরিকায় এসব মানব পাচার ও যৌন দাসত্ব খুবই লাভজনক ব্যবসা। আধুনিক যুগে দাস প্রথার নির্মমতা নিয়ে ছায়াছবি নির্মাণ করেছেন স্টিভ ম্যাককুইন। তার ওই ছায়াছবির নাম একজন দাসের 12 বছরের দাসত্ব বা 12 Years of a Slave। এই ছায়াছবি নির্মাণের পর বিশ্ব সমাজের অনেকের দৃষ্টি এই সংকটের দিকে নিবদ্ধ হয়। আন্তর্জাতিক শ্রম সংস্থা বা ILO রিপোর্ট অনুযায়ী যেসব শ্রমিকদের দিয়ে জোর করে কাজ করানো হয় তাদের শতকরা 56% হচ্ছেন এশিয়ান আর 18% হচ্ছে আফ্রিকান। মার্কিন যুক্তরাষ্ট্রে ঐতিহাসিক গৃহযুদ্ধের আগে দাস ছিল 40 লাখ। আব্রাহাম লিঙ্কন দাস প্রথাকে নিষিদ্ধ ঘোষণা করা সত্ত্বেও বর্তমানে 21শ শতকে সেখানে দাসের সংখ্যা আগের সেই দাস সংখ্যা থেকে 5-6 গুণ বেশি।
ইউরোপীয় জোটের রিপোর্ট অনুযায়ী এই মহাদেশে প্রতি বছর দাসের সংখ্যা বাড়ছে 5 লাখ করে। অবৈধ মানব পাচার থেকে আয় করা হচ্ছে $1,000 কোটি। অস্ত্র ও মাদক ব্যবসার পর এটাই হচ্ছে সবচেয়ে লাভজনক অবৈধ ব্যবসা, যার মূল টার্গেট হচ্ছে যৌন দাসত্ব। প্রতি বছর বিশ্বে 20 লাখ নারী দেহ ব্যবসায় লিপ্ত হতে বাধ্য হন অথবা তাদেরকে পতিতাবৃত্তির দিকে ঠেলে দেওয়া হয়, আর তাদের খদ্দেররা হচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের অথবা ইউরোপীয় দেশগুলোর। অতীতে তৃতীয় বিশ্ব বিশেষ করে আফ্রিকার দেশগুলো থেকে মানব পাচার করা হতো, কিন্তু বর্তমানে ইউরোপের কন্যা ও নারীদেরকেও এই মহাদেশেরই এক দেশ থেকে অন্য দেশে পাচার করা হচ্ছে। এদের বেশিরভাগই পাচার করা হয় পূর্ব ইউরোপ থেকে পশ্চিম ইউরোপ।
মস্কো সহ পূর্ব ইউরোপের যেসব নারী ও কন্যা পশ্চিম ইউরোপে পাচার হচ্ছেন তাদেরকে প্রথমে উন্নত দেশের নাগরিকত্ব ও উন্নত জীবন বা চাকরির প্রতিশ্রুতি দিয়ে আকৃষ্ট করা হয়। কথিত সভ্যতা ও মানবাধিকারের কেন্দ্রভূমি মনে করে এইসব নারী ওইসব প্রতিশ্রুতিকে সত্য ভেবে মানব পাচারকারীদের ফাঁদে পা দিয়ে শেষ পর্যন্ত যৌন দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হন। ইউরোপের গ্রামগুলো থেকেও কম শিক্ষিত অনেক যুবতীকে একইভাবে ধোকা দিয়ে শহরে এনে পতিতাবৃত্তিতে বাধ্য করা হয়। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি গত 4 জানুয়ারি 2023 সমাজের বিভিন্ন স্তরের নারীদের এক সমাবেশে বলেছেন, নারী সমাজের ব্যাপারে পাশ্চাত্যের কলুষিত অবস্থা এতেই প্রকাশ পায় যে তারা নারীর মান সম্মানের উপর এত সব আঘাত আনা সত্ত্বেও নিজেদের নারী অধিকারের ধারক বাহক বলে মনে করছে। নারীর উপর এত সব আঘাত ও অসম্মানই হল তাদের দৃষ্টিতে নারীর স্বাধীনতা, কিন্তু এসব তো স্বাধীনতা নয় বরং দাসত্ব। ইরানের সর্বোচ্চ নেতা এ প্রসঙ্গে আরো বলেছেন,
ইরানে ইসলামী বিপ্লবের আগে কোনো কোনো বিশিষ্ট ব্যক্তি মনে করতেন যে নারী ও পুরুষের সম্পর্কের বিষয়ে পশ্চিমাদের কথিত স্বাধীনতার চর্চা করা হলে এক শ্রেণীর পুরুষদের চোখ ও অন্তরের ক্ষুধাগুলো মিটে যাবে, ফলে কোথাও আর যৌন বিষয়ে অনিয়ম বা অনাচার থাকবে না। কিন্তু আপনারা দেখুন, পশ্চিমাপন্থী বা পশ্চিমা সমাজের পুরুষদের চোখ ও অন্তরের ক্ষুধাগুলো মিটে যাওয়া তো দূরের কথা, তাদের এ সংক্রান্ত লালসা বা যৌন হামলার সংখ্যা শত গুণ বেড়ে গেছে। কর্মক্ষেত্রে, পথে ঘাটে, বাজারে ও সর্বত্র, এমনকি সামরিক বাহিনীর মতো ইস্পাত কঠিন নিয়মতান্ত্রিকতার পরিবেশেও নারীরা যৌন হয়রানি ও নিপীড়নের শিকার হচ্ছে। এইসবই হচ্ছে পারস্পরিক সম্মতির বাইরের অবৈধ ও জোরপূর্বক যৌনাচার। আর পারস্পরিক সম্মতির ব্যভিচার তো আছেই, পাশ্চাত্যে আজ যৌনতা নিয়ে চলছে ব্যবসা, যৌন দাসত্ব চলছে, নৈতিকতা ও মানবিকতার সীমারেখাগুলো ভেঙে দেয়া হচ্ছে, এমন সব বিষয়কে সেখানে বৈধতা দেয়া হচ্ছে ও স্বাভাবিক করে দেয়া হচ্ছে, যা সব ধর্মেই নিষিদ্ধ। সমকামিতা সব ধর্মের দৃষ্টিতেই মহাপাপ। ওরা এসবকেও আইনি বৈধতা দিচ্ছে এবং বাস্তবিকই কোনো লজ্জাও অনুভব করছে না।
পাশ্চাত্যে পাচার হওয়া নারী ও কন্যারা ধর্ষণসহ নানা ধরনের যৌন ও মানসিক নিপীড়ন এবং মাদকদ্রব্য ব্যবহারের শিকার হন, ফলে পাশ্চাত্যে অপহৃত নারী ও কন্যাদের মধ্যে পতিতাবৃত্তির ব্যাপক বিস্তার ঘটছে। পাচার হওয়া নারীদের সবচেয়ে বেশি যে তিনটি দেশে নেওয়া হয়, সেই দেশগুলোর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র অন্যতম। আধুনিক যুগের এইসব দাসপ্রথা ও যৌন দাসত্বের বিরুদ্ধে কঠোর কোন ব্যবস্থা বা প্রতিরোধমূলক ব্যবস্থা নিচ্ছে না মার্কিন সরকার। হয়তো $18,600 কোটি বিশাল আয় যৌন দাসত্বের এইসব খাত থেকে অর্জিত হয় বলে মার্কিন সরকার অনানুষ্ঠানিকভাবে এসব লজ্জাজনক ও অবৈধ ব্যবসাগুলোর অবাধ কার্যক্রম চালু রেখেছে। ১৯৯২ সালের ১৫ ডিসেম্বর সিএনএন এক রিপোর্টে জানিয়েছিল যে মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েকটি বিখ্যাত পার্কে প্রতিদিন সকালে ধর্ষণের শিকার বালিকা বা তরুণী মেয়েদের লাশ পাওয়া যেত।
মার্কিন যুক্তরাষ্ট্রের চিকিৎসক সমিতির রিপোর্ট অনুযায়ী প্রতি বছর দেশটিতে 7 লাখেরও বেশি নারী ধর্ষণের শিকার হন, আর এদের 21%-ই বয়স 18 বছরেরও কম। প্রতি বছর 20,000-এরও বেশি মার্কিন নারী তাদের জীবনসঙ্গীর হাতে নিহত হন এবং এক্ষেত্রে স্বামীরা শাস্তি হিসেবে মাত্র 6 বছর কারাভোগ করেন। ১৯৯৫ সালে এপি ওয়াটসন নামের এক ব্যক্তির হাতে এক নারী প্রবল মারধরের শিকার হন। এর শাস্তি হিসেবে ওয়াটসন 3 মাস জেল খাটেন। অথচ উইলিয়াম লিঙ্কন নামের এক ব্যক্তি বিমানবন্দরে বিড়ালকে লাথি মারায় 6 বছর সশ্রম কারাদণ্ড পান। এই হচ্ছে পাশ্চাত্যের নারী স্বাধীনতার অবস্থা, অর্থাৎ বিড়ালের চেয়েও তাদের মূল্য কম। অথচ অনেকে এই অবস্থায় এশিয়াতেও আমদানি করতে চান। তো শ্রোতা ভাই বোনেরা, নারী মানব ফুল শীর্ষক আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করছি।
আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। Thank you.
ইরান ইরাক যুদ্ধের ইতিহাস। শ্রোতা বন্ধুরা, ইরান ইরাক যুদ্ধের ইতিহাস অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি রেজওয়ান হোসেন।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। গত আসরে আমরা ইরাকি বাহিনীর আগ্রাসনের মোকাবেলায় ইরানের যুদ্ধ প্রস্তুতি এবং ইরানি জওয়ানদের প্রতিরোধ ক্ষমতা সম্পর্কে, ইরাকের তৎকালীন সাদ্দাম সরকারের ভুল হিসাব নিকাশ সম্পর্কে আলোচনা করেছি। আজও আমরা একই বিষয়ে কথা বলবো। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
গত আসরে যেমনটি বলেছিলাম, ইরানের বিমানবাহিনী একযোগে 140টি জঙ্গি বিমান আকাশে উড়িয়ে ইরাকের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও সামরিক স্থাপনায় আঘাত হানে এবং এর মাধ্যমে ইরাকের সাদ্দাম সরকারকে নিজের শক্তিমত্তা প্রদর্শন করে। ইরানের নৌবাহিনীও ইরাকের তেল রপ্তানির দুটি প্ল্যাটফর্ম ও কয়েকটি গানবোট ধ্বংস করে সেদেশের তেল রপ্তানি প্রক্রিয়াকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে দেয়। ইরাকি আগ্রাসনের মোকাবেলায় ইরানের এসব প্রতিক্রিয়া বাগদাদের জন্য ছিল অবিশ্বাসী, কারণ সাদ্দাম সরকারের কাছে যে গোয়েন্দা তথ্য ছিল তাতে বলা হয়েছে সামরিক দিক দিয়ে ইরান এই মুহূর্তে অত্যন্ত দুর্বল অবস্থানে রয়েছে।
ইরাকের একজন সেনা কমান্ডার ইরান সম্পর্কিত ওই গোয়েন্দা প্রতিবেদনের ব্যাপারে বলেন, ইরানের অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতি এবং সেদেশের অভ্যন্তরীণ সংকট, বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে কোন দলের সুনির্দিষ্ট তথ্য আমাদের জানানো হয়েছিল। এছাড়া আমাদেরকে বলা হয়েছিল বিপ্লবের পর সেনাবাহিনী থেকে শত শত কর্মকর্তা সহ হাজার হাজার সেনাকে অবসরে পাঠিয়ে দেওয়ার কারণে ইরানের সেনাবাহিনী অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে। তাদের মধ্যে কোনো শৃঙ্খলা নেই এবং বিদেশি আগ্রাসন রুখে দেওয়ার মতো বিন্দুমাত্র মনোবল আর অবশিষ্ট নেই। ইরাকি ওই জেনারেল আরও বলেন, ইরানে ইসলামী বিপ্লব হওয়ার পর সেদেশের সামরিক অবস্থান সম্পর্কে সৌদি আরবের পক্ষ থেকেও আমাদেরকে গোয়েন্দা তথ্য জানানো হয়। সৌদিরা আমেরিকার কাছ থেকে এসব গোয়েন্দা তথ্য সংগ্রহ করেছিল।
কিন্তু এত সব গোয়েন্দা তথ্য হাতে পাওয়ার পরও ইরাকি কমান্ডাররা যে বিষয়টি উপলব্ধি করতে পারেননি তা হচ্ছে, ইরানি জনগণের দৃঢ় মনোবল ও দেশরক্ষায় তাদের অকুতোভয় যুদ্ধ করার মানসিকতা। অন্য কথায়, ইরানে আগ্রাসন চালানোর সময় সাদ্দাম সরকার আমেরিকা ও সৌদি আরবের কাছ থেকে পাওয়া গোয়েন্দা তথ্যের উপর পুরোপুরি নির্ভর করে, কিন্তু বাস্তবতা সম্পর্কে বাগদাদ বেখবর থেকে যায়। ইরানি জনগণের প্রতিরোধ ক্ষমতা সম্পর্কে কোনো তথ্য না থাকার বিষয়টি স্বীকার করে একজন ইরাকি সেনা কর্মকর্তা বলেন, ইরানের যেসব অবস্থানে হামলা চালানো হবে সেসব অবস্থান সম্পর্কে আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য ছিল না। আমরা তাদের যুদ্ধাস্ত্র ও গোলাবারুদ সম্পর্কে তথ্য জেনেছিলাম ঠিকই, কিন্তু দেশরক্ষায় ইরানি জনগণের দৃঢ় প্রত্যয় পরবর্তীতে আমাদেরকে হতচকিত করে দিয়েছে।
সার্বিকভাবে আগ্রাসন চালাতে এসে ইরানি যোদ্ধাদের প্রবল প্রতিরোধের সম্মুখীন হওয়ার পর ইরাকের তৎকালীন স্বৈর শাসক সাদ্দাম যুদ্ধবিরতির প্রস্তাব তুলে ধরেন। যুদ্ধের দ্বিতীয় সপ্তাহে তিনি ইরাকি জনগণকে উদ্দেশ করে বলেন, ইরানে যতটুকু ভূমি আমরা দখল নিতে চেয়েছিলাম তা নেওয়া হয়ে গেছে, কাজেই এখন আমরা সংঘাত বন্ধ করে আলোচনায় বসতে চাই। অবশ্য ইরানি যোদ্ধাদের প্রবল প্রতিরোধ সত্ত্বেও কোথাও কোথাও ইরানি বাহিনীর কাছে অস্ত্রশস্ত্র ও প্রয়োজনীয় রসদ না থাকার কারণে আগ্রাসী সেনারা কোনো কোনো ফ্রন্ট দিয়ে ইরানের ভেতরে ঢুকে পড়েছিল। কিন্তু মাত্র তিন দিনে ইরানের গোটা খুজিস্তান প্রদেশ দখল করে ফেলব বলে তারা আগ্রাসন চালিয়েছিল, তাদের কাছে এতটুকু অগ্রগতি কোনো সাফল্য নয়। প্রকৃতপক্ষে সাদ্দামের যুদ্ধবিরতির ঘোষণাই ইরাকের আগ্রাসনের কৌশলের ব্যর্থতার জানান দিচ্ছিল।
এদিকে সাদ্দাম যখন যুদ্ধবিরতির প্রস্তাব দেন, তখন ইরানের বিস্তীর্ণ এলাকা ইরাকি বাহিনীর করতলগত থাকার কারণে সে প্রস্তাব মেনে নেওয়া ইসলামী প্রজাতন্ত্র ইরানের পক্ষে সম্ভব ছিল না। কিন্তু ইরাকি শাসক সাদ্দাম মনে করেছিল, ইরানের সদ্য প্রতিষ্ঠিত ইসলামী সরকার রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি সামাল দিতে পারছে না বলে তেহরান যুদ্ধবিরতির প্রস্তাব লুফে নেবে। ইরানে সে সময় কিছু বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সক্রিয় থাকার কারণেও সাদ্দামের মনে এ ধারণা বদ্ধমূল হয়েছিল যে ইরানকে যুদ্ধবিরতির আলোচনায় বসানো যাবে এবং আলোচনার টেবিলে ইরানের কাছ থেকে অনেক ছাড় আদায় করা যাবে।
তবে ইরানের নব্য প্রতিষ্ঠিত ইসলামী শাসন ব্যবস্থা অসংখ্য সমস্যার সম্মুখীন থাকা সত্ত্বেও এদেশের কোনো কর্মকর্তা সাদ্দামের প্রস্তাবকে মোটেই গুরুত্ব দেননি, কারণ ইরাকের স্বৈরশাসক যদি সত্যি যুদ্ধবিরতি চাইতেন তাহলে তিনি প্রথমে ইরানের দখল করা ভূমি থেকে সেনা প্রত্যাহার করে নিতেন এবং ১৯৭৫ সালে স্বাক্ষরিত আলজেরিয়া চুক্তি ছিঁড়ে ফেলার সময় যে অন্যায় দাবি করেছিলেন তা প্রত্যাহার করে নিতেন। কিন্তু ইরানের দখলীকৃত ভূমিকে যুদ্ধবিরতির আলোচনায় দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চেয়েছিল সাদ্দাম সরকার। কাজেই ওই বিস্তীর্ণ এলাকা থেকে সেনা প্রত্যাহার করা ছিল সাদ্দামের জন্য আত্মহত্যা সামিল, তাই তিনি ইরানে ভূমি জবরদখল করে রাখারই সিদ্ধান্ত নেন।
সেই সঙ্গে তার মনে এই ধারণাও বদ্ধমূল হয় যে ইরানের সদ্য প্রতিষ্ঠিত সরকার দুর্বল হওয়ার কারণে তার পক্ষে দখলদার ইরাকি বাহিনীর হাত থেকে জবরদখলকৃত ভূমি মুক্ত করা সম্ভব নয়। কাজেই ইরান অনায়াসে যুদ্ধবিরতির প্রস্তাবে সাড়া দেবে এবং সেই আলোচনায় বাগদাদের পক্ষ থেকে আলজিয়ার্স চুক্তি বাতিলের বিষয়টি মেনে নেবে। এই ভুল বিশ্লেষণ থেকে সাদ্দাম সরকার ইরানের দখলীকৃত ভূমিতে সেনা উপস্থিতি শক্তিশালী করে, আর এটি ছিল ইরাকের বাদ সরকারের দ্বিতীয় কৌশলগত ভুল।
ইরাক ইরান সীমান্তবর্তী এলাকায় তখন শীতকাল আসন্ন এবং শীতকালে এসব এলাকায় প্রচণ্ড ঠান্ডা এবং ভারী বৃষ্টিপাত হয়, কখনো কখনো ব্যাপক তুষারপাতও হয়। এরকম আবহাওয়ায় ইরাকি সেনারা অস্থায়ী সীমান্ত চৌকি স্থাপন করে সেখানে অবস্থান করতে থাকে। ইরাকের পক্ষ থেকে যুদ্ধবিরতি ঘোষণা করার কারণে দখলদার সেনারা ইরানে হামলা চালানো বন্ধ রাখে। এদিকে ইরান ওই যুদ্ধবিরতির প্রস্তাব মেনে না নিলেও ইরাকের পক্ষ থেকে হামলা বন্ধ থাকায় নিজের সেনাবাহিনীকে পুনর্গঠনের যথেষ্ট সুযোগ পেয়ে যায়।
এ সম্পর্কে ইরাকের একজন সেনা কমান্ডার বলেন, প্রেসিডেন্ট সাদ্দাম ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিতিশীলতার সুযোগ নিতে চেয়েছিলেন এবং তিনি ভেবেছিলেন এরকম পরিস্থিতি সামাল দিয়ে ইরান সরকারের পক্ষে হাতছাড়া হয়ে যাওয়া ভূমি উদ্ধারের মতো শক্তি সঞ্চয় করা সম্ভব হবে না। তো শ্রোতা বন্ধুরা, আজকের আসরের সময়ও ফুরিয়ে এসেছে, এবার বিদায় নেবার পালা। যাওয়ার আগে বলে রাখছি, আগামী আসরে আমরা যুদ্ধ পরিস্থিতি সামাল দেওয়ার উপায় নিয়ে ইরানের শীর্ষ পর্যায়ের নেতাদের মধ্যে মতপার্থক্য এবং শত্রুদের ওপর ওই মতপার্থক্যের প্রভাব সম্পর্কে আলোচনা করব।
সে আসরেও আপনাদের সঙ্গ পাব বলে আশা রাখছি।
আদর্শ মানুষ গড়ার কৌশল।
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। আদর্শ মানুষ গড়ার কৌশল শীর্ষক ধারাবাহিক আলোচনার 25তম পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
এবং আমি আক্তার জাহান। শিশুদের সামাজিক হওয়ার কৌশল শেখানোর বিষয়ে গত পর্বের আলোচনার ধারাবাহিকতায় আজ আমরা শিশুদের সামাজিক হওয়ার ক্ষেত্রে স্কুল পূর্ব শিশু শিক্ষা কেন্দ্রের ভূমিকার উপর আলোকপাত করব। পরিবারের পরই শিশুদের সামাজিক করার ক্ষেত্রে স্কুল ও শিক্ষা কেন্দ্রগুলোর ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজকাল স্কুল পূর্ব শিশু শিক্ষা কেন্দ্র বা নার্সারি স্কুল তথা প্রি স্কুল কিন্ডার গার্ডেনগুলো মূলত 3-6 বছর বয়স্ক শিশুদেরকে ভাষা সহ নানা বিষয় শেখানোর ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করছে। এসব শিক্ষা কেন্দ্রে শিশুরা ছবি ও খেলাধুলার মাধ্যমে নানা বিষয় জ্ঞান অর্জন করছে। শিল্প বিপ্লবের প্রভাবে বিশ্বের নারী সমাজের এক বড় অংশই শ্রমজীবী বা চাকুরিজীবী হয়ে পড়েছেন, আর এইসব মায়ের শিশুদের সামাজিক করতে গড়ে উঠেছে নার্সারি বা শিশু শিক্ষা কেন্দ্র। দুঃখজনকভাবে গত কয়েক দশকে বহু মুসলিম পরিবারও নিজের প্রধান কাজ বা দায়িত্ব অর্পণ করেছে চাইল্ড কেয়ার সেন্টার বা স্কুল পূর্ব শিশু শিক্ষা কেন্দ্রগুলোর উপর, কিন্তু তারা ভুলে গেছেন যে কেবল এইসব কেন্দ্র শিশুর সব চাহিদা মেটাতে সক্ষম নয়, আর এইসব শিক্ষা কেন্দ্রে শিশুদের কখন পাঠাতে হবে তাও একটি গুরুত্বপূর্ণ ভাবনার বিষয়। অন্যদিকে এইসব সেন্টারও কেমন হওয়া উচিত তা আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন।
গবেষণায় দেখা গেছে শিশুরা 3 বছর বয়স থেকে সামাজিক হওয়ার অনুভূতি অর্জন করতে থাকে আর 6 বছর বয়সে তা পরিপক্ক পর্যায়ে পৌঁছে। তাই এ সময় থেকেই শিশুদের নানা বিষয়ে শিক্ষাদান তাদের পরবর্তী শিক্ষা জীবনের জন্য খুব সহায়ক হয়ে থাকে। তবে এ সময় যদি শিশুরা পারিবারিক পরিবেশে মায়ের কাছে থাকে সেটা তাদের জন্য সর্বোত্তম, কারণ পারিবারিক পরিবেশে ও মায়ের কাছেই শিশুরা সবচেয়ে বেশি নিরাপত্তা অনুভব করে ও স্নেহের যে বন্ধন তাদের ব্যক্তিত্ব গড়ে তোলার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাও সে মায়ের কাছেই সর্বোচ্চ মাত্রায় পায়। কিন্তু কোনো মা যদি নানা কারণে তার শিশুর কাছে থাকতে না পারেন বা শিশুকে ঘরে রাখতে না পারেন, তাহলে 2 বছর বয়স হওয়ার পর তাকে স্কুল পূর্ব শিক্ষা কেন্দ্রে পাঠাতে পারেন। তবে এক্ষেত্রে দেখতে হবে যে এসব প্রতিষ্ঠানের মধ্যে কোন প্রি স্কুল কিন্ডার গার্ডেন আপনার শিশুর জন্য সবচেয়ে বেশি উপযোগী।
প্রি স্কুল কিন্ডার গার্ডেন শিশুদের নানা বিষয় শেখানোর জন্য অনেক সুযোগ সুবিধার ব্যবস্থা করতে সক্ষম। এক্ষেত্রে পরিবারের পরই তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্র। এ ধরনের কেন্দ্রে যাওয়ার কারণে অন্য সাধারণ শিশুর চেয়ে এই শিশুরা বেশি সামাজিক হওয়ার সুযোগ পায়। এমন অনেক আচার আচরণ শিশুরা এসব প্রতিষ্ঠানে শিখতে পারে যা তারা পরিবারে শিখতে পারেনি। নেতিবাচক নানা আচরণ ও সামাজিক দিক থেকে পছন্দনীয় নয় এমন অনেক আচরণ এসব প্রি স্কুল কিন্ডার গার্টেনের প্রশিক্ষণের কারণে শিশুর মধ্যে তেমন একটা আর দেখা যায় না। এসব সেন্টার সামাজিকতার বিষয়ে শিশুদের অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানায় এবং এসব জ্ঞান বা ধারণার প্রভাবে শিশুরা অনেক নেতিবাচক অভ্যাস সহজেই ত্যাগ করে। প্রি স্কুল কিন্ডার গার্টেনগুলো শিশুদের ভাষা বা কথা শেখানোর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যেসব শিশু এ জাতীয় প্রতিষ্ঠানে যায়নি তাদের তুলনায় এ ধরনের প্রতিষ্ঠানের প্রশিক্ষণ পাওয়া শিশুরা অনেক বেশি শব্দ শিখতে পারে বলে গবেষণায় দেখা গেছে। এছাড়াও তারা এমন প্রতিষ্ঠানের কল্যাণে অন্য শিশুদের তুলনায় সহজেই অন্য শিশুর সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে সক্ষম ও সহজেই বেশি মাত্রায় মিশতে পারে। তাই যেসব প্রি স্কুল কিন্ডার গার্টেন শিক্ষাদানের ক্ষেত্রে উন্নত মানের ও স্বাস্থ্য বিধিমালা খুব ভালোভাবে মেনে চলে সেসব প্রতিষ্ঠান শিশুর নানা প্রতিভা বিকাশ ও মানসিক বিকাশের জন্য খুবই কার্যকর। তবে প্রি স্কুল কিন্ডার গার্টেন যদি স্বাস্থ্য, নিরাপত্তা ও শিক্ষা বিষয়ে উন্নত মানের না হয় তাহলে তা শিশুদের জন্য ব্যাপক ক্ষতির কারণ হতে পারে।
উন্নত প্রি স্কুল কিন্ডার গার্টেন মানে শিশুকে কেবল খাবার যোগানো ও কিছু খেলায় মাতিয়ে রাখা নয়, বরং শিশুকে এমনভাবে নানা বিষয় শেখাবে যে শিশু হয়ে উঠবে আত্মবিশ্বাসী। এখানে আপনার শিশু যাতে নিজের সম্পর্কে সুধারণা অর্জন করে সেভাবে তার প্রশিক্ষণের ব্যবস্থা থাকতে হবে। নানা পরিবেশ ও চ্যালেঞ্জের মুখেও কিভাবে শিশু নিজেকে গুছিয়ে মানিয়ে নিতে পারে তা শেখানোর ব্যবস্থা থাকা দরকার এসব প্রতিষ্ঠানে। শৃঙ্খলা ও ধৈর্য শেখানো, কোনো কিছু প্রাপ্তির লাইনে পালাক্রম মেনে চলা, সামষ্টিক কাজে শরিক হওয়া ও অন্যদের কথা শোনা, এসবই শেখায় একটি ভালো প্রি স্কুল কিন্ডারগার্টেন। স্কুল জীবনে এসব খুবই কাজে লাগে বলে আগেই সেসব শিখে রাখা বেশ গুরুত্বপূর্ণ। মূলত নানা ধরনের খেলাধুলার মাধ্যমে শিশুদেরকে এসব বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকে একটি ভালো প্রি স্কুল কিন্ডারগার্টেন। কারণ শিশুদেরকে 7 বছর বয়স পর্যন্ত মূলত খেলাধুলার মাধ্যমেই সবকিছু শিখতে হয় বা শেখাতে হয়। এইসব খেলাধুলা তাদের ব্যক্তিত্ব বিকাশে ভূমিকা রাখে। 7 বছর বয়সের আগে কোনো কিছু সরাসরি শিশুদের শেখাতে গেলে তা তাদের জন্য উপযুক্ত মাধ্যম হয় না, আর এতে শিশুদের সৃষ্টিশীলতার বিকাশও ক্ষুণ্ণ হয়। প্রি স্কুল কিন্ডারগার্টেনের শিক্ষণ কর্মসূচি এমন হওয়া উচিত যাতে শিশুরা অভিজ্ঞতার মাধ্যমে জ্ঞান অর্জন করতে পারে।
একটি ভালো প্রি স্কুল কিন্ডার গার্টেনের প্রশিক্ষণের হতে হবে শিশুর মায়েদের মতো স্নেহশীল বা বিকল্প মাতাল, যাতে তাদের কাছে শিশুরা নিরাপত্তা, প্রশান্তি ও মাতৃসুলভ স্নেহ পায়। বয়স্ক ব্যক্তিদের মতো শিশুরা হয়ে থাকে নানা প্রকৃতির, তাদের আচার আচরণে ও মানসিকতায় ভিন্নতা থাকে। তাই একটি ভালো প্রি স্কুল কিন্ডার গার্টেনকে শিশুদের সঠিক আচরণগুলো শেখানোর মতো উপযুক্ত শিক্ষক নিয়োগ করতে হয় যাতে শিশুরা সামাজিক, মানসিক ও শারীরিক সব ক্ষেত্রেই স্বাভাবিকভাবে বেড়ে ওঠে। তাই সন্তানকে এ ধরনের প্রতিষ্ঠানে পাঠানোর আগে দেখতে হবে যে এর শিক্ষকরা মায়ের বিকল্প হতে সক্ষম কি না। এ ধরনের প্রতিষ্ঠানের শিক্ষককে হতে হবে সব সময় শিশুর সঙ্গী। শিশুদের সঙ্গে নিয়ে নানা কর্মসূচি প্রণয়ন ও তা বাস্তবায়নের যোগ্যতা তার থাকতে হবে। তিনি শিশুদেরকে এমনভাবে শেখাবেন যাতে শিশু নিজেই তার দায়িত্ব আবিষ্কার করতে পারে ও উপায় উপকরণও নিজেই খুঁজে বের করতে পারে। যেসব প্রি স্কুল কিন্ডারগার্টেন শিশুর দেহ ছাড়াও তার মানসিক বিকাশেও যত্নশীল সেই সব প্রতিষ্ঠানেই ভর্তি করাতে হবে আপনার শিশুকে। শিশুর ঘুম, খাবার দাবার, বিশ্রাম, খেলাধুলা ও বয়স অনুপাতে নানা কর্মসূচি, নিরাপদ পরিবেশ ইত্যাদি রয়েছে কিনা সেসব আগেই জেনে নিতে হবে বাবা মা বা অভিভাবককে।
প্রি স্কুল কিন্ডারগার্টেনের কর্মকর্তাদের উচিত বাবা মা এবং অভিভাবকদের সঙ্গে এমন সম্পর্ক বা যোগাযোগ রাখা যাতে তারা এই প্রতিষ্ঠানের প্রতি আস্থাশীল হন। এ ধরনের প্রতিষ্ঠানের উচিত পরিবার ও প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন ও শরিকানা জাতীয় সম্পর্ক গড়ে তোলা। শিশু সম্পর্কে বিস্তারিত ও ভালোভাবে জানতে হলে কিন্ডারগার্টেনকে পরিবারের সঙ্গে যোগাযোগ রাখতে হবে এবং এরই আলোকে শিশুর শিক্ষণ ও অন্যান্য চাহিদা মেটানোর ব্যবস্থা করতে হবে। এ ধরনের যোগাযোগের ফলে প্রতিষ্ঠান বুঝতে পারবে যে অভিভাবকরা সন্তানের জন্য কি কি চান বা তাদের কি কি শেখাতে চান। শ্রোতা ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের নির্ধারিত আলোচনা আজকের মতো এখানেই শেষ করছি।
যারা সঙ্গ দিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। রংধনু
রংধনু আসরের কাছের দূরে শিশু কিশোর বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান শুনছো সবাই ভালো ও সুস্থ আছো। আজকের আসরে তোমাদের স্বাগত জানাচ্ছি। বরাবরের মতো আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই লোভে পাপ, পাপে মৃত্যু এবং অতি লোভে তাঁতি নষ্ট এই প্রবাদ দুটি শুনেছ। এই প্রবাদ দুটির মধ্যে লোভের ফল ও এর পরিণতির কথা উল্লেখ করা হয়েছে। তারপরও অনেক মানুষ লোভ লালসার কাছে নিজেকে বন্দী করে ফেলে। একজন লোভী ব্যক্তি সমাজের জন্য দুঃখ কষ্টের কারণ হয়ে দাঁড়ায়, আর এ কারণেই রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা লোভ থেকে বিরত থাকো, কারণ তোমাদের পূর্বপুরুষদের অনেকেই লোভের কারণে ধ্বংস হয়েছে।
একই বিষয়ে আমিরুল মোমিনিন হযরত আলী আলাইহিসসালাম বলেছেন, লোভ পরিহার করো, কেননা লোভী ব্যক্তি অপমানের হাতে বন্দী, তারে বন্দী দশা কখনো শেষ হবে না। তিনি আরো বলেন, লোভ আত্মাকে অপবিত্র করে, ধর্মকে দুর্নীতিগ্রস্ত করে এবং যৌবনকে ধ্বংস করে।
অন্যদিকে ইমাম বাকির আলাইহিসসালাম লোভী ব্যক্তির সম্পর্কে বলেছেন, দুনিয়ার লোভী লোকের উদাহরণ রেশম গুটির মতো, সে যতই তার চারিদিকে রেশম সুতা জড়াতে থাকে ততই নিজে বন্দী হয়ে পড়ে এবং এভাবেই তার মৃত্যু ঘটে।
বন্ধুরা, লোভের পরিণতি সম্পর্কে কয়েকটি মূল্যবান বাণী শুনলে আজকের আসরে আমরা এ সম্পর্কে দুটি গল্প শোনাব, আর গল্প শেষে থাকবে একটি গান। আমাদের আজকের অনুষ্ঠানটিও তৈরি করেছেন আশরাফুর রহমান। তাহলে প্রথমেই গল্প শোনা যাক।
বন্ধুরা, আজকের প্রথম গল্পটি হযরত ঈসা আলাইহিসসালামের জামানার। একদিন তিন বন্ধু একসাথে দূরে কোথাও হেঁটে যাচ্ছিল। এরা বেশ দুষ্টু প্রকৃতির ছিল। হাঁটতে হাঁটতে তারা এক স্থানে এসে থমকে দাঁড়াল। রাস্তার উপর পিণ্ডের মতো একটা বস্তুর উপর তাদের চোখ পড়ল। সূর্যের আলো পড়ে পিণ্ডটি চিক চিক করছিল।
পিণ্ডটি দেখে তিনজনই বেশ কৌতূহলী হয়ে উঠল। তারা পিণ্ডটির কাছে আসতেই বিস্মিত হল, এ যে স্বর্ণপিণ্ড, তাই তাদের খুশি আর কে দেখে। একেবারে চকচকে সোনার পিণ্ড হাতে পেয়ে তিন বন্ধু নেচে উঠল।
বন্ধু তিনজন ছিল অতিশয় লোভী, তাই স্বর্ণপিণ্ড পাবার পর তিনজনই মনে মনে দুরভিসন্ধি আটতে লাগল। এরা সবাই স্বর্ণপিণ্ডটি একাই আত্মসাৎ করার ফন্দি আটছিল, তবে কেউ কারোর কাছে তার এই গোপন ইচ্ছা প্রকাশ করল না। বন্ধু তিনজন সামনে পথ চলতে লাগল। অনেক দূর পথ চলতে চলতে একসময় তারা ক্লান্ত হয়ে পড়ল, ইতোমধ্যে তাদের প্রচণ্ড খিদেও পেল।
এদের একজন তো বলেই বসল, ভাই আর হাঁটতে পারছি না, খিদেই পেট চোঁচো করছে, একটু থামো ভাই, পেটে কিছু দানা পানি দিয়ে নেই।
এরপর দুই বন্ধু আরেকজনকে বলল, ঠিকই বলেছ ভাই, খিদের চোটে আমাদেরও পেট জ্বলে যাচ্ছে। ঠিক আছে, তুমি এখানে বসো, সোনার পিণ্ডটা তোমার কাছে যত্ন করে রাখো, আমরা দুজন বরং খাবার খুঁজে দেখি, আশা করি ধারে কাছে কোথাও হয়তো খাবার পেয়ে যাব।
এ কথা বলেই দুই বন্ধু বেরিয়ে পড়ল। অনেক দূর পথ হাঁটল তারা। হাঁটতে হাঁটতে খানিক দূরে গিয়ে এক বাজারের সন্ধান পেল তারা। ওরা সেখানে খাবার কিনছিল আর নিজেরা স্বর্ণপিণ্ড পাবার জন্যে ফন্দি আটছিল।
একজন বলল, চল আমরা খাবারে বিষ মিশিয়ে নেই, ফিরে গিয়ে বন্ধুটিকে বলবো আমরা খাবার খেয়ে এসেছি, তুমি এ খাবার খেয়ে নাও বন্ধু, বিষ মেশানো খাওয়ার সাথে সাথে মারা যাবে, তারপর আমরা দামি সোনার পিণ্ডটি দুজনে সমান সমান ভাগ করে নেব।
যেই ফন্দি সেই কাজ, বিষ মেশানো খাবার নিয়ে এরা বন্ধুর নিকট ফিরে এলো। এদিকে তৃতীয় বন্ধুও এতক্ষণ বসে বসে ঠিক একই কথাই ভাবছিল, কিভাবে সোনার পিণ্ডটি হাত করা যায়, এটা নিয়ে সেও নানা বুদ্ধি আটছিল। বন্ধুরা ফিরে আসেন ফাঁকে সে ফন্দি ঠিক করে ফেলল, সে তার বন্ধু দুজনকেই মেরে ফেলার কৌশল ঠিক করল।
ততক্ষণে বন্ধুরা খাবার নিয়ে ফিরে এলো, এসেই তারা বলল, আরে বন্ধু খুব যে দেরি হয়ে গেল, খিদেই খুব কষ্ট হচ্ছে তাই না, গরম গরম খাবার এনেছি, এই নাও হালুয়া রুটি, নাও নাও পেট ভরে তা খেয়ে নাও।
বন্ধুদের কথা শেষ না হতেই তৃতীয় বন্ধুটি পকেট থেকে একটি বিষাক্ত চাকু বের করল। কিছু একটা বোঝার আগেই সে চাকুটি একে একে বন্ধুদের পেটে বসিয়ে দিল। বিষাক্ত চাকুর আঘাতে সে বন্ধুদের কাবু করে ফেলল, দুজনই ঝটপট মাটিতে পড়ে ছটফট করতে লাগল। দেখতে দেখতে ক্ষণিকের মধ্যেই মারা গেল দুই বন্ধু।
এবার তৃতীয় বন্ধুটি অট্ট হাসিতে ফেটে উঠল, আহা কি খাঁটি সোনারে, বলতে বলতে সে সোনার পিণ্ডে চুমু খেতে লাগল। এদিকে খিদের জ্বালাই ওর পেটও যে জ্বলছিল, বন্ধুরা খাবার এনেছে তাই বন্ধুদের আনা হালুয়া রুটি সে গপা গপ খেয়ে ফেলল।
রুটি খেতে দেরি, কিন্তু খাবারের বিষের কামড় তার দেহে আক্রমণ করতে একদম দেরি হল না। নিমেষেই তার সারা শরীর বিষের আক্রমণে নীল হয়ে গেল, দেখতে দেখতে তার দেহ মাটিতে লুটিয়ে পড়ল, কিছুক্ষণের মধ্যেই সেও মারা গেল। তৃতীয় বন্ধুর নিথর দেহ পড়ে রইল মৃত বন্ধুদের পাশে, আর স্বর্ণপিণ্ডটিও মৃতদেহের পাশেই পড়ে রইল।
সেই পথ দিয়েই কোথাও হেঁটে যাচ্ছিলেন হজরত ঈসা আলাইহিস সালাম। তিনটে লাশ ও স্বর্ণের পিণ্ড তার চোখে পড়ল। হজরত ঈসা আলাইহিস সালাম ঘটনা দেখে অবাক হলেন, লোকগুলোর কাণ্ড দেখে তিনি একটা দীর্ঘশ্বাস ফেললেন। এবার তিনি তার সঙ্গীদের বললেন, দেখলে তোমরা লোভের করুণ পরিণতি, তিনটে লোভী লোক মরে পড়ে আছে, খুব দুঃখ হচ্ছে এদের লোভ দেখে, অথচ স্বর্ণখণ্ড এদের কারো ভাগ্যেই জুটল না, কি হতভাগাই না এরা।
বন্ধুরা, লোভের পরিণতি সম্পর্কে দ্বিতীয় গল্পটি এবার শোনাব। বহু আগে এক গ্রামে তিন ছেলে আর স্ত্রীকে নিয়ে বাস করত এক গরিব কৃষক। সে যেমনই ছিল অলস, তেমনি লোভী। সে ধীরে ধীরে জমি চাষ করে সবার শেষে বীজ বুনত আর ফসল লাগাত। ধানের চারা রোপণের সময় অনেক কাছাকাছি এবং প্রতি গোছে বেশি বেশি চারা রোপণ করে ভাবত অন্যদের ক্ষেতের তুলনায় তার জমিতে বেশি ফসল ফলবে আর তার পরিবারে অভাব চলে যাবে।
কিন্তু ফসল লাগানোর পর সে কখনো আগাছা পরিষ্কার করত না। অলস কৃষক প্রতি বছর শেষে ফসল লাগানোর কারণে ঝড় বন্যায় তার ফসল মাঝে মাঝে নষ্ট হয়ে যেত, আর প্রতি গোছে বেশি চারা রোপণ করার কারণে খাদ্যের অভাবে অপুষ্টতে ফসল ঝরে যেত। এজন্য বছরের পর বছর গেলেও তার অবস্থার পরিবর্তন হতো না। কৃষকের স্ত্রী সর্বদা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে তার পরিবারের অবস্থা পরিবর্তনের সাহায্য চাইত।
একদিন স্ত্রী স্বপ্নে দেখল গুপ্তধন তাকে এসে বলছে, তো স্বামীকে কাল সমস্ত জমি চাষ করে আসতে বলবি, শেষ মাটিটায় কোপ দিলে স্বর্ণমোহর পাবে, তোর পরিবারে আর কোনো অভাব থাকবে না। তবে তোর স্বামীকে আগে হতে বলতে পারবি না যে সে আজ গুপ্তধন পেতে যাচ্ছে।
ঘুম ভেঙে গেলে কৃষকের স্ত্রী তাকে বুঝিয়ে অনেক অনুরোধ করে বলল, তুমি আজ সম্পূর্ণ জমি চাষ করে ফেলবে। কৃষক রাজি হল, কিন্তু কাজ করতে করতে যখন কাজ শেষের দিকে, তখন কষ্টে তার স্ত্রীকে অনেক গালিগালাজ করতে করতে কাজ শেষ না করেই বাড়ি ফিরে এলো।
স্ত্রী সবকিছু জেনে খুব দুঃখ পেল। এ ঘটনার বহু দিন পর স্ত্রী আবার স্বপ্নে দেখল যে গুপ্তধন তাকে বলছে, তোর মতো একজন ভালো মানুষ এমন অলস কৃষকের ঘরে থাকে, এতে আমার কষ্ট হয়। তুই তো স্বামীকে বলিস আজ মাঠে কাজ করতে গেলে সে গুপ্তধন পাবে, কিন্তু সে যেন দশটির বেশি মোহর না আনে, এভাবে প্রতিদিন কাজে যাবে আর দশটি করে মোহর আনবে। তবে সাবধান, দশটির বেশি মোহর আনলে কিন্তু ভালো হবে না।
স্বপ্নের মতো সবকিছু হল, কিন্তু যখন কৃষক মোহরের খনি দেখল, ইচ্ছা মতো লুঙ্গি গেঞ্জির মধ্যে যতগুলো সম্ভব সব নিতে নিতে বলল, আমার বউ একজন বোকা, কোন মানুষকে যদি সৃষ্টিকর্তা এমনি ভাবে মোহর উজাড় করে দেয় আর মানুষ সেগুলো ফেলে যায়, তার মতো হতবাগা নির্বোধ আর অলস কেউ নাই।
এইসব কথা বলতে বলতে সে ইচ্ছে মতো মোহর আনলো, আর বাড়িতে ঢুকতেই সবাইকে ডেকে বলল, এই দেখো দেখো কি এনেছি, আমাদের দুঃখের দিন শেষ।
এই বলে সবার সামনে ঘরের মেঝেতে মোহর ঢালতেই সব ছাই হয়ে গেল। তখন কৃষক হাই হাই করে মাথা চাপড়ে কাঁপতে লাগলো। এ সময় তার স্ত্রী তাকে বলল, তোমার লোভের কারণে আমাদের ভাগ্য কোনোদিন পরিবর্তন হবে না।
তারপর থেকে কৃষক মোহরের লোভে নিয়মিত জমি খুঁড়তে যেত। এভাবে জমির মাটি একেবারে ঝুরঝুরা হয়ে গেল। এর মধ্যে আবার ফসল লাগানোর সময় এলে কৃষক ফসল লাগাল, কিন্তু সে মোহরের মায়া একদম ভুলতে না পেরে ফসলের জমিতে নিয়মিত হাতড়ে যেত। এভাবে কৃষকের অজান্তে আগাছাগুলো পরিষ্কার হয় এবং সে বছর খুব ভালো ফসল হয়। এখন কৃষক সপরিবারে সারা বছর জমানো ধানের খাবার খেতে পারে।
Thank you.
বন্ধুরা, এই গল্পের শিক্ষণীয় বিষয় হল অলসতা ত্যাগ করে পরিশ্রম করলে ভালো ফল পাওয়া যায়, আর লোভ মানুষের ভাগ্যকে অনেক দূরে ঠেলে দেয়।
বন্ধুরা, রংধনুতে রয়েছে তোমাদের জন্য শিক্ষণীয় এবং মজার মজার গল্প। প্রতি বৃহস্পতিবার রংধনু শোনো, কেমন? আর হ্যাঁ, তোমরা যারা রংধনুতে অংশ নিতে চাও, তোমাদের ফোন নম্বর জানাও এই ঠিকানায়, রেডিও তেহরান 1982@gmail.com।
বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে একটি উপদেশমূলক গান। গানের কথা লিখেছেন কবি মতিউর রহমান মল্লিক, সুর করেছেন মশিউর রহমান, আর গেয়েছে ঢাকার অনুপম সাংস্কৃতিক সংসদের শিশু শিল্পী সিয়াম নাইম, মাইসুন নাহিয়ান ওলি, সাফুয়ানা মাইমুনা, আফরিনা রাইসা, তসনিম ও ফাইজা।
যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর।
হোক না সেটা পড়া লেখা, রঙের ভাষায় ছবি আঁকা,
হোক না সেটা পড়া লেখা, রঙের ভাষায় ছবি আঁকা,
হোক না সেটা সামান্য কাজ কিংবা মহৎ,
তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। যেথায় তুমি থাকো না ভাই, কাছে নয় তো দূরে, কাজের চিন্তা রাখবে মাথায় মনের মুকুরে। যেথায় তুমি থাকো না ভাই, কাছে নয় তো দূরে, কাজের চিন্তা রাখবে মাথায় মনের মুকুরে।
হোক না সেটা চড়ুই ভাতি, খেলা নিয়ে মাতামাতি,
হোক না সেটা চড়ুই ভাতি, খেলা নিয়ে মাতামাতি,
হোক না সেটা কাপড় কাঁচা বাজার করাই ধরো,
তা যেন হয় সবার চেয়ে সব চেয়ে সুন্দর। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর।
ঢাকার এক ঝাঁক ছোট্ট বন্ধুর কণ্ঠে গানটি শুনলে আশা করি ভালো লেগেছে। তো বন্ধুরা, তোমরা ভালো ও সুস্থ থেকো। আবারও এ কামনা করে গুটিয়ে নিচ্ছি রংধনুর আজকের আসর।
তো কথা হবে আবারও আগামী সপ্তাহে, তখনও আমাদের সঙ্গ দিতে ভুলবে না কিন্তু।
Thank you. Թեհրանն է խոսում։ Իրանի Իսլամական Հանրապետության հայերեն ռադիոժամն եք լսում։ Իրանի Իսլամական Հանրապետության հայերեն ռադիոժամի ամենօրյա ներքին հաղորդումները եթեր են հրարցակվում 3 նվագով ըստ հետևյալ կարգի. Առավոտյան Թեհրանի ժամակով ժամը 6:50-ից մինչև 7:50 րոպեի ընթացքում, հետ կեսօրին ժամը 12:50-ից մինչև 13:20 րոպեի ընթացքում և երեկոյան ժամը 18:50-ից մինչև